আরো নবী ঘটে প্রভু ইত্যাদি বৃন্দাবনের মহিমা কত বর্ণিত আছে। স্বয়ং গোপী গণেশকে ছেড়ে দাও, স্বয়ং কৃষ্ণ বলছেন গ্রীষ্ম ঋতু পার হয়ে বর্ষা ঋতু আসবে, কৃষ্ণ বলছে আর সর্বা যেন বৃন্দাবনে যাও। পরাক্ত ভবকা বৃন্দাবনের প্রভু তো তার কি রকম পরাক্ত, এদের নিজের জন্য কিছু করে না, আমরা তো নিজের জীবন বাঁচবার জন্য খাই, অত প্রসাদ ছলনা করে দিয়ে খাই, আর কিছু কিছু অর্থ রাখি, নিজে নিজে কিছু কত রকমের আছে, কিন্তু এদের ছাল, এদের পাতা, এদের রস, এদের ছায়া সব কিছু পরার্থ ভাবতা প্রার্থে এরকম হতে দেখা যায় না। এই জন্য বৈষ্ণব হবে কিরকম হয়েছে, এইরকম হয়েছে এ বৃন্দাবনে সবগুলি ওই রকম। হে বলদেব প্রভু, এই আপনার সেবার জন্য সবগুলি এসে উপস্থিত হয়েছে, এখানকার প্রকৃতিও আপনার চরণে তো উপহার দিচ্ছে এই সবগুলি নিয়ে, আপনি আপনার জন্য এই ব্রজটা এইরকম করেছে, মানে উপলক্ষণে করে দিয়ে নিজে তো আছেন কিন্তু বলদেব প্রভুকে তিনি জানেন ফুল থেকে একটি পুষ্পেতে তারা যায়, আর সেখানকার সরোবর নদী সব গুলি কমল ইত্যাদি পুষ্পের দ্বারা ভরপুর, বেলি ছবেলি জুই কদম সবগুলি মদমত্ত করছে, আর ওই সবগুলি ভ্রমর গুলি মদমত্ত হয়ে একটি এমন মদমত্ত হয়ে যাচ্ছে যে কমলের ফুলের মধ্যে ভিতরে বসে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল তার মধ্যে বন্ধ হয়ে গেল, যে কাঠকে কেটে দিতে পারে আর কমলের মতন কোমল জিনিসটাকে কাটতে পারছে ওই মধ্যে, আবার সকাল বেলা হলো আর তার টিকে বেড়ে, এইরকম যে বৃন্দাবন ধাম আমাদের সকল বৃন্দাবন ধামের মহিমা আমাদের হৃদয়তে স্ফূর্তি হোক, আর তাহার প্রতি এইরকম হওয়ার ভাব আমাদের বৃন্দাবন এই তাহার স্বরূপ আমাদের নিকটেতে প্রকাশ, লোভ আমাদের ভোগ চাই এছাড়া আমাদের অন্য কিছু চায় না, এই বৃন্দাবনের বনেশ্বরী হচ্ছেন কে, শ্রীমতী রাধা, বৃন্দা দেবী মাঝখানে কামরূপ চলে গিয়েছিলেন, ভক্তরা এখানে অন্বেষণ করতে ছিল, আবার ভক্তগণের প্রবল ইচ্ছাতে তিনি কামরূপ থেকে এখানে, এখন অনেকেই বলে যে সে আপনার একটু অদ্ভুত কাজ করবে, বৃন্দা দেবী এখানে অধিষ্ঠাত্রী দেবী, এখানে কোথাও মন্দিরে কোথাও বৃন্দাবনের কোনো কিছু দেখা যায় না যে বৃন্দা দেবী, কিন্তু আপনার অদ্ভুত কাজ করে আমার মধ্যে দুরূপ বাদ করবেন, সব পান্ডারা সব এখানকার প্রজবাসী রাস্তা বলে যে কাম করে চলে আপনার যাহাকে মানিয়ে জানিয়ে তাহলে এই বৃন্দা দেবী আমাদের উপরে কৃপা করুন, বৃন্দাবনেশ্বরী আমাদের উপরে কৃপা করুন,
যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ
তিনি বলছেন এই শিক্ষাস্তকে কহে কৃষ্ণ লীলা প্রমাণ, ইহাতে ভজন প্রমাণ লীলা এই শিক্ষাস্তকে কৃষ্ণের বাল্যকাল থেকে যে লীলা, তাহার লীলার ক্রমবিকাশ অষ্টম শ্লোকেতে তার পুষ্পার থেকে যে ক্রিয়া শ্রীমতী রাধিকা মহাভাবেরও প্রেম বৈচিত্র্য ভারত দিগদর্শন। প্রথমে যে শ্রদ্ধা আরম্ভ হল শিক্ষার থেকে প্রথম এই শ্রদ্ধা যতদিন আমার জ্ঞান থাকবে কপটতা থাকবে ততদিন হবে না। এই জন্য প্রথমই লীলা হল কৃষ্ণের আবির্ভাবের সূচনা বলে ওই সব লীলা এবং গতবর্ষ আমি সংক্ষেপে কিছু সূত্রদের নির্দেশ করেছি। এখন ওইখান থেকে আরম্ভ করে গুরু পাদাশ্রয় ভজন সাধন সমর্থন বৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম প্রেমের মধ্যে দুইটি একটা বিপ্রলম্ব ভাব আর একটি সম্ভোগাত্মক বিপ্রলম্বাত্মক এবং সম্ভোগাত্মক সম্ভোগাত্মক মধ্যে প্রথম বিপ্রলম্বাত্মক যুগায়ুতম নিমিষ আর সম্ভোগাত্মক মধ্যে আসল প্রেম বৈচিত্র্যের মধ্যে এইসব নীতির বর্ণনা। এই জন্য বলছেন যে সে ভজন করতে করতে ক্রমানুসারে যদি ভজন করে কৃষ্ণাম কীর্তন বলছেন সপ্ত জিহ্বা তার সাতটি জিহ্বা প্রথমে যেহেতু দর্পণ মাধ্যমটিকে করে দিয়ে তিনি শাস্ত্রকে ভক্তিপ্রমোদ ঠাকুরের সম্বোধন ভাষ্যতে তিনি লিখছেন কৃষ্ণ চিন্ময় গোলোক বৈকুণ্ঠের ধাম ধামের বস্তু তাহার এই জড় জগতে তাহার প্রাপ্ত ভাব কি রকম হল এটা তো অসম্ভব। জড় জগতে এক রকমের জড় জগতে এক প্রকার আর চিন্ময় বস্তু এক প্রকার অপোজিট ভাব বিরোধ ভাব। কিন্তু ইয়ে যে কৃষ্ণ অপ্রাপ্তি ইস জগত জগত মে কেসে পরম বিজয়তে তার বিজয় এই জগতে কিরকম ভাবে হয় তখন তিনি জীবের স্বরূপে ইত্যাদি কথা বলে দিয়ে বলেন যে কৃষ্ণ অপ্রাপ্ত কৃষ্ণ কৃষ্ণের ভক্তি ও অপ্রাপ্য কৃষ্ণের সব কিছু ব্যাপারী হচ্ছে সচিদানন্দময় তথাপি এটা জড় জগতে কিরকম ভাবে উপস্থিত হলো এই কৃষ্ণা এর প্রক্রিয়া আমি তোমাকে বলছি। এই বলে তিনি আরম্ভ করলেন বলেন যে দেখো ব্রহ্মা আমাদের আদি গুরু তিনি ভাল প্রকারে বিচার এই জড় জগতে এই কৃষ্ণ নাম চিন্ময় সচিদানন্দময় বস্তু কিরকম ভাবে প্রকাশিত হবে যদি প্রকাশিত না হন বিজয় না করেন তাহলে জীবের কোনরকম ভাবে মঙ্গল এই জন্য ত্রিরা নিঃস তিনবার তিনি কিরকম বিচার করেন অন্তর্ত গভীরভাবে তিনি সমস্ত বেদ পরিষদ ভগবান কার্যদের মধ্যে প্রাদুর্ভাব করেছে এখন ওই দ্বারা বিচার করে বিচার করেন যে সে যত ধর্ম পর্যন্ত কুটস্থ যেই ভগবান কুটস্থ যে ভগবান তাহার আরাধনা না হয় ততদিন পর্যন্ত ওই কৃষ্ণাম যে অপ্রাপ্তি তাহার বিজয় এই জগতে হবে না। কুটস্থ শব্দের অর্থ আমাদের গোস্বামী বল ছিল ভক্তিমন ঠাকুর কুটস্থ মানে হয় একটি যে জড় জগতে থেকে কোন রকমের বিকারগ্রস্ত নয় নিরপেক্ষ জগতে এই জন্য তাহার অপ্রাপ্তিত্ব দেখাইবার জন্য বলে যে একেবারে জগৎ জড় জগতের দিকে অতি নিরপেক্ষ নির্গুণ ইত্যাদিকে বলেন যে এই কৃষ্ণা, অথবা কুটস্থ, কুট মানে শৃঙ্গ, শৃঙ্গ মানে গোবর্ধন শৃঙ্গ, স্থ মানে ওইখানেতে থেকে লীলা বিলাস যিনি করেন ওই কৃষ্ণচন্দ্র, ওই যে লীলা বিলাসকারী যে কুটস্থ কৃষ্ণচন্দ্র, তাহার আরাধনা, তার আরাধনা কিসে হবে? গোপীগণের সঙ্গে কি সখাগণের সঙ্গে যে লীলা বিলাস, তার থেকে আর উচ্চ হচ্ছে কৃষ্ণের যে কুটস্থ দিয়ে সব নানা প্রকারের কুঞ্জ গগর আছে, পরমতমদন লীলা সুন্দরে সুন্দরে রচিয়াতে নবজুন্নু ভরতমস্মিন নমন্দম ইতি কিল কল্লাদ লগ্ন তদ্ভয়ভূমি নিজ নিকট নিবাসম দেহি। কুঞ্জে কুঞ্জিতে তাহা অদ্ভুত অদ্ভুত রহস্যময় লীলা প্রতিক্ষণে ক্ষণে সম্পাদ, রাজবর্ধন তার সাক্ষরী দান কেড়ে, ওইখানে যে দান কেড়ে ত্যাগ দিয়েছে তার সাক্ষরী হচ্ছেন রাজবর্ধন। অতএব ওই কুটস্থেতে কুটের অর্থাৎ গোবর্ধন পর্বত ইত্যাদি যে লীলা বিলাসময় কৃষ্ণচন্দ্র, উনাকে যদি কেউ আরাধনা করে, আরাধনা কি প্রকারে করে? হয় গোপনের পরিবর্তে, নয় গোপীগণের পরিবর্তে। এইরকম যদি কেউ আরাধনা করে তাহলে তাকে প্রাপ্ত হতে তার ওই কৃষ্ণনাম জগতে অবতরণ। এখন এইটাকে দেওয়ার জন্য তিনি বলেন যে জীব স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণরাস, যত জীব জিতনে জীব হ্যাঁ সমস্ত কৃষ্ণকে দাস। এখন কৃষ্ণ দাসত্বে কেউ কেউ বলছে যে কৃষ্ণ দাস যে তাহার জীবের স্বরূপেতে আছে ওইটি এখন কোন রস ইত্যাদি তার মধ্যে কোন স্বরূপের স্থিতি নাই, সেটি এমনই একটা স্বরূপ আছে সঙ্গ প্রভাবিত, তাহার যেরকম সঙ্গ হবে সেই রকম ভাবে পূজিত হয়ে আসবে। একটি কাঁচ স্ফটিক শিলা কাঁচ আছে, তার উপরে লাল ফুল দিয়ে দাও তাহলে লাল রঙ দেবে, হলুদ দাও তাহলে হলুদ হয়ে, কালো দাও কালো দেবে, তার নিজস্ব কোনো কিছু নাই, ওইরকম কিছু দেবে। কিন্তু ভক্তিগণ ঠাকুর স্পষ্ট করে এক জায়গা না দশ বিশ জায়গাতে তিনি বলছেন জীবের একটা স্বরূপ আছে, যেরকম এই শরীরের একটা গঠন আছে তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব রয়েছে, মন বুদ্ধি অহংকার চিত্ত ইত্যাদি রয়েছে, এর ভিতরে যে আত্মা আছে ওইরকম স্বরূপের আত্মার দ্বারাই গঠিত একটা সূক্ষ্ম চিন্ময় স্বরূপ আছে প্রত্যেকটি জীবের যত জগতে জীব আছে। ওই স্বরূপটি ভজন প্রভাবেতে বিশেষ করে নাম প্রভাবেতে ক্রমে ক্রমে সাধুগণের আনুগত্যেতে বৈষ্ণবগণের আনুগত্যেতে সেটি এই ক্রমে 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 শ্রদ্ধা সাধু সঙ্গ আবার সাধু সঙ্গ পরে আবার গুরু প্রকাশ্যে অনর্থ নিবৃত্তি ভজন ক্রম অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব ইত্যাদি ভজন সেটি বিকশিত হয়। ওইটি ওই রকম হয় যদি ভজন প্রণালী সবগুলি অবলম্বন যদি করা যায় যেরকম আমাদের গোস্বামীগণ সবগুলি দেখিয়েছে, তাহলে এই ক্রমেতে এই চিন্ময় নাম যদি জীবের শুদ্ধ স্বরূপেতে সেটি স্ফুট। প্রথমে এইটা নামাপরাপ রূপেতে থাকলে অথবা নামাপরাপ রূপে পরবর্তীকালে শুদ্ধ হতে ভজন করতে করতে ব্যক্তি করে দিয়ে সম্বন্ধ জ্ঞান উচিত করিয়ে দিয়ে আবার শুদ্ধ নাম আভাস তারপরে এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছেন, আমরা সময় অনুসারে দেশের সমস্ত আলোচনা করি। এখন ছিল ভক্তিগণ ঠাকুর বলছেন যে এই প্রথম শ্লোক থেকে এই শ্রী ছাত্রকে পরে কৃষ্ণ লীলা ক্রম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি শ্লোকেতে তার আটটি স্তরের বর্ণন করা হয়েছে, এবং এই আটটি স্তর ভক্তি অনুশীলন করতে করতে, নাম অনুশীলন করতে 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 এক একটি স্তর ওই নিষ্ঠা রুচি আসক্তি ভাব বিপ্রলম্ব প্রেম আর সম্ভব প্রেম এই আটটি স্তরের মধ্যে আট রকমের বন্ধু এইরকম করে ওই চিন্ময় রাম তখন রাধাকৃষ্ণ স্বরূপে দেব করে। তারপরে বলছেন শিক্ষা সাবধানে কর্ম ধর, যদি সিদ্ধি চাও, যদি সিদ্ধি চাও, যদি আপ সিদ্ধি চাতে হ্যাঁ তো জয়সা কি ভক্তি বিনোদ ঠাকুর শাস্ত্র সে গোসাই গ্রন্থ সে উনি ক্রম দিয়া হ্যাঁ যে ক্রম প্রদান করেছেন সেই ক্রম অনুসারে তোমরা ভজন সাধু চরিত্র দেখি শুদ্ধ বুদ্ধি পাও এবং সাধুগণ বৈষ্ণবগণ আমাদের পূর্বাচার্য যেরকম পদ্ধতি অবলম্বন করেছেন রূপ রঘুনাথ প্রভৃতি ওই পদ্ধতি অবলম্বন করে ধীরে ধীরে রূপ রঘুনাথ যে কি পদ্ধতি অবলম্বন করেছেন তাহাদের গ্রন্থেতে প্রারম্ভ থেকে মন শিক্ষা উপদেশামৃত ইত্যাদি গ্রন্থেতে তার ওই স্তবাবলী গ্রন্থে আর স্তমালা গ্রন্থে এইসবগুলি বচন পদ্ধতি এইসবগুলি ক্রমগুলিকে যাহাদের প্রয়োজন তারা এইসবগুলি করে। তার মধ্যে আবার দিয়েছেন বিশাখানন্দ সেগুলি হচ্ছে সম্বন্ধ, সম্বন্ধ আমাদের কিরকম ভাবে হবে একটা সম্বন্ধ ভজন রাজ্যে কৃষ্ণের কৃষ্ণকে ধরে কৃষ্ণের মা আমার মা কৃষ্ণের বাবা আমাদের বাবা কৃষ্ণের সম্বন্ধে যে সব পুরি সম্বন্ধ যমুনার সঙ্গে বৃন্দার সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ এদের সম্বন্ধ আর দ্বিতীয় সম্বন্ধ হচ্ছে শ্রীমতী রাধিকার যদি রাধিকার দাস পাল্য দাসকে মারা হই উনার সঙ্গে সম্বন্ধ থাকে যদি তাহলে শ্রীমতী রাধিকার মা আমাদের মা রাধিকার পিতা মার পিতা রাধিকার ললিতা বিশাখা ইত্যাদি সঙ্গে যে সম্বন্ধ বর্ষানার সঙ্গে নন্দগামের সঙ্গে যে সম্বন্ধ যাবতের সঙ্গে সম্বন্ধ যে ওই সম্বন্ধ এই হচ্ছে বিশেষ সম্বন্ধ জ্ঞান এই সম্বন্ধ জ্ঞানের উপরে যে সব ভজন রাজ্য প্রতিষ্ঠিত যাদের সম্বন্ধ জ্ঞান হয় না একটা ভেদ আইডিয়া আছে সাধারণভাবে একটা সাধারণ আইডিয়া আছে জীবের স্বরূপ হয় কি স্বরূপ কৃষ্ণের দাস কৃষ্ণের দাস কি রকম পাঁচ রকমের তো সব এই যে আছে রতি ওই রতি সম্বন্ধ যুক্ত পাঁচ রকমের সেবকই হচ্ছে এখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সে যদি জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস হয় তাহলে তাহার একটা স্বরূপ নিশ্চিত রূপে আছে সে স্বরূপ তাহার কি রকম এমনকি তার মধুর রসে শ্রীমতী রাধিকা কাল্য দাসী পর্যন্ত জীবের অধিকার হতে পারে তার স্বরূপের মধ্যে হবে ওইটা বলছেন যে সিদ্ধদের সাবধানে ক্রমে ধরে সিদ্ধি যদি চাও সাধু চরিত্র দেখি শুদ্ধি বুদ্ধি পাও সিদ্ধদের পে ক্রমে ভজন ওই যে সিদ্ধদের ক্রমে ক্রমেতে আমাদের যুদ্ধেতে উঁকি মারবে গুরুদেব ওইটা দেখে গুরু সঙ্গে আমার নিজের হৃদয়ের কথা অবতার তিনি যেরকম ব্রজনাথ বিজয় কুমারকে দৈব ধর্মেতে যে উপদেশ দিয়েছেন এমন ছিল সনাতন গোস্বামী বা বৃহৎ ভগবতামৃতকে যে আমাদের উপযোগী যে শিক্ষা দিয়েছেন ওই রকম হাতে ভজন করলে করতে 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 এই সিদ্ধদের উদিত হওয়ার পূর্বে কল্পনা বিকল্পনা করে যদি আমরা উপরে যাই সিদ্ধদের তাহলে অনর্থ ফল হয়ে যাবে শিক্ষার্থকে শিক্ষার্থক চিন্তন করস্মরণ কীর্তন ওই শিক্ষার্থকের স্মরণ যে বিদ্যার সঙ্গে সম্বন্ধ আছে আর তাহার চিন্তন কর ক্রমে অষ্টকাল সেবা হবে কুদ্দীপ সকল অনর্থ যাবে পাবে প্রমোধন চতুর্বর্গ অল্প প্রায় হবে অবশ্য এই ভজন প্রভাবেতে কামনা বাসনা চতুর্বর্গের যে ইচ্ছা কামনা সব ধ্বংস। ভজন প্রভাবে কেউ ভজন আরম্ভ করবার পূর্বে কোটি কোটি চেষ্টা করু যে আমার অনর্থ দূর হোক, অনর্থ কিছুতেই দূর হবে না, আরো বাড়তে চলবে, ধ্রুব নিশ্চিত বাড়বে। আমার অনর্থ দূর হোক, আমার অনর্থ দূর হোক, আমার অনর্থ দূর হোক, আমার স্ত্রী সঙ্গ দূর হোক, আমার কামনাগুলি দূর হোক, এই শুরু করতে থাকো, তাহলে আর দূর বেড়ে যাবে। আর যদি এর বিপরীত সবসময় নাম কীর্তন করে, সাধুগণের আনুগত্যতে ভজন করে, নিরন্তর হরিকথা শ্রবণ করে, ওই নৌকা ভক্তি ইত্যাদি এক এক অঙ্গ পালন করতে চলে যায়, তার সময় নেয় এইগুলি চিন্তা করে যে আমার অনর্থ, তখন ধীরে 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 সাধু সঙ্গ ক্রমেতে গুরু কৃপাতে ভগৎ কথা ক্রমেতে তাহার সকল অনর্থ যাবে প্রাণের পাবে প্রেম ধন, চতুর্বর্গ খন্ড প্রায় হবে অদর্শন, তখন এই সকল ভগ একটা সব চেতো দর্পণ মাধ্যম ভব মহাগ্নি নির্বাপন শ্রেয়া তারব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দম বোধি বর্ধনম প্রতিপদম গুণান্তাস্বাদন সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংস্কৃতি। ভক্তিম ঠাকুর সংক্ষেপেতে ভক্ত সংকীর্তন হইতে পাপ সংসার নাশ, সংকীর্তন দ্বারা পাপ সংসার অনর্থ অবিদ্যা অপরাধ সবগুলি দূর, যে যে অবস্থাতে আছে সেই অবস্থাতে কৃষ্ণ নাম সংকীর্তন কর। সাধু সঙ্গ কর, সুকৃতি হোক, পূর্বজন্ম সংস্কার এই জন্মের সংস্কার দ্বারা পুষ্ট হয়ে তার একটি আরো সংস্কার, ওই সময়তে যদি আমার শুদ্ধ গুরু অভি আমি পাওয়া নাই গেল তথাপি কীর্তন করবে, করতে 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 আর সাধু মনে কৃপাতে তখন শুদ্ধ গুরু পদাশ্রয় নাম দীক্ষা ইত্যাদি সম্বন্ধ জ্ঞান ইত্যাদি, তখন হরি নাম সংকীর্তন করতে করতে সংসার পাপ সংসার নাশ, সংসার মানে পাপ সংসার, সংসারের প্রতি যে আসক্তি আছে দেহের ইত্যাদি প্রতি যে আসক্তি এর নাম হচ্ছে আসক্তি রহিত, যদি এই সবগুলি থাকে তাহলে সংসার, সব কিছু হচ্ছে আসক্তির উপরে নির্ভর। তা চিত্তে জীবের কতগুলি তার সংজ্ঞা, সব জীবের উদ্গম স্থান হচ্ছে বলদেব প্রভু, মূল উদ্গম বলদেব, এটা যে বলা হচ্ছে একটি ভাষার একটি মল এর উপরে আছে, যারা ভজন করবে এই মলগুলিকে দূর করে দিয়ে চিত ভাবটা উপলব্ধি করবে তারা কিছু বুঝবে। যেরকম হয়তো বলদেব থেকে এই সব জীবগুলি প্রকটিত হয়েছে, তাহলে কোনো না কোনো এমন একটি সময় আছে যখন বলদেব প্রভু থেকে প্রকটিত হয়েছে, এর পূর্বে প্রকটিত ছিল না এরকম একটা বুদ্ধি, এই হচ্ছে মায়ার বল। এছাড়া আর কোনো বলবার উপায় নেই, জীব নিত্য, যখন নিত্যই যখন হলো তাহলে আবার তার প্রাদুর্ভাব হলো, জীব প্রকটিত হলো, তার সৃষ্টি হলো, এই শব্দগুলি হতে পারে। তথাপি আমাদের মতন জড়পথ জীবগণকে বুঝাইবার জন্য শাস্ত্রে এরকম বলেছে, হরিগুরু বৈষ্ণব বললেন এইরকমই বলবে উপায়, বন্দে প্রভৃতিকে নিত্যভাবে যে ব্রজিতে যে সমস্ত জীবগুলি প্রকটিত হলো তারা ওই কৃষ্ণলীলা ব্রজের লীলাতে কৃষ্ণের সেবক, কৃষ্ণের সেবা, তারা নিত্য মুক্ত এবং মধুর ভাব মহাশঙ্কর, তারপরে মূল সংকর্ষণ ওখান থেকে যে সমস্ত জীবগুলি প্রকটিত হলো ওরা দ্বারকা মথুরা ইত্যাদিতে কৃষ্ণের সেবা মুখ ভাল,
নিত্যই আছে, তথাপি বলা হচ্ছে। আবার তার থেকে হলেন প্রকাশ তাহার মা সংকর্ষণ, তা থেকে অনন্ত কোটি জীব প্রকটিত হল, যারা বৈকুণ্ঠ ধাম এতে যে সমস্ত কোটি কোটি যে ভগবানের প্রকাশ বিগ্রহ আছে, নৃসিংহ রাম ইত্যাদি পরাদেব পূর্ণদেব তাহাদের সবগুলি সেবাতে, এরাও সব নিত্য মুক্ত। মায়া সঙ্গে সম্বন্ধ না, মায়া যে কি তারা জানে না। যেরকম আমরা তা জানি না যে চিত জগৎ কি, বৈকুণ্ঠ জগৎ কি, গোলক বৃন্দাবন কি, কোন অনুভূতি সেখানকার নাই। ওখানকার মুক্ত জীব এই যে তিন স্তরের বললাম, ওদের মায়া সঙ্গে মায়া জগৎ কেমন হয়, এখানকার দুঃখ কেমন, উপলব্ধি কেমন, এরা সারা জানে। তারপরে চতুর্থ ওই বলদেব প্রভুর চতুর্থ প্রকাশ হচ্ছেন কর্ণাধ্যশায়ী বিষ্ণু। এই কর্ণাধ্যশায়ী বিষ্ণু থেকে যিনি তটস্থ অবস্থাতে, যেখানে সেবার মা উন্মেষ নাই, যেখানে সতরজ প্রকৃতির সাম্য অবস্থা, সেখান থেকে জীব তটস্থ সক্রি প্রকাশিত প্রকাশিত হয়ে তারা যদি প্রকৃতির দিকে দৃষ্টিপাত করল, তখন প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয়ে এই জগতে বদ্ধ হল। আর কতগুলি জীব যারা বৈকুণ্ঠের দিকে দেখল, দৃষ্টিপাত করল, তারা ওই যোগ মায়া শক্তি প্রদান করে দিয়ে তাহাকে বৈকুণ্ঠে নিয়ে। এখন জীব যদি সর্বতা কৃষ্ণ দাস কৃষ্ণের অংশ হয়, তাহলে মায়ার দিকে তাকালো কেন? আর কত জীব বৈকুণ্ঠের দিকে দৃষ্টিপাত করে ওই দিকে কেন বলে, এটা কেন হল? এর উপরে বদ্ধজীব বিশেষ বিচার করতে অচিন্ত ব্যাপার, শাস্ত্রের উপরে বিশ্বাস করতে হবে, শাস্ত্রের উপর বিশ্বাস করতে হবে, হরিগুরু বৈষ্ণবের বাক্যেতে বিশ্বাস করতে হবে। বহু সন্দেহ এই স্থিতিতে উৎপন্ন হবে, যথার্থ পক্ষে তটস্থ অবস্থা বলে কোন জিনিস নাই। সে যে উপমা দিয়ে বুঝাইবার জন্য বদ্ধজীবকে এটি বুঝাচ্ছে, জীব চিন্ময় কিন্তু ভগবানের অঘটন ঘটন পটেশী শক্তির দ্বারা এমন যে জীব যে চিন্ময় তার অংশ, তাকে এমনভাবে তিনি করে দিলেন স্বরূপেতে যাতে সেটি মায়া বর্ষে যোগ্য হতে পারে। তার স্বরূপ চিন্ময়, চিন্ময় কখনো জড়ের ভিতরে আসবে না, তার জড় ভাব আসতে পারে না। কিন্তু এমন একটা ঘটন ঘটন ঘটে সে যোগ মায়া শক্তি, যার শক্তি প্রভাবে জীব চিন্ময় হয়েও বদ্ধ জীবে আকর্ষণেতে আকর্ষিত হয়ে নিজেকে বদ্ধ মনে করে, এই জন্য তাকে তটস্থ। এমনকি যদি মুক্ত যদি হয়ে যায়, মুক্তাপি জানতি পুনর্পন্থ সংসার বাস, মুক্ত হয়ে তার মধ্যে মায়াবশ যোগ্যতা তাহার থাকবে, এইটি হচ্ছে জীব আর ভগবানের মধ্যে, ঈশ্বরের জীব আর ব্রহ্মের মধ্যে এইটি হচ্ছে মূল ভেদ। ভগবান সবসময় মায়ার অধিপতি থাকে, মায়াবদ্ধ জীব কিন্তু মায়াবদ্ধ হওয়ার যোগ্যতা তাহার মুক্ত হচ্ছে। এর উপরে ভগবান কোন কন্ট্রোল করেন না, এইটি যে স্বতন্ত্রতা জীবকে দিয়েছেন, এ হচ্ছে একটা সুন্দর একটা অমূল্য নিধি জীবের পক্ষে, যাতে তাহার ভগবানের এই চিন্ময়ী লীলায় স্বতন্ত্র সব বিচার করে অন্তকে তিনি বললেন বদ্ধজীবকে, তত্ত্ব লীলা যখন তুমি কিছুতেই না পার পাব, তখন ওই তত্ত্ব লীলা। এই জন্য জীব যে সংসার বদ্ধ হয় কে মুক্ত হয়, ওটা জীব নিজের স্বতন্ত্রতা অপব্যবহার এমন সদব্যবহারের উপর নির্ভর করে, ভগবান এই জন্য দায়ী। তাহার ওই স্বরূপের এইরকম একটা বিচিত্র স্বতন্ত্রতা দিয়ে দিয়েছেন, এই স্বতন্ত্রতার জন্য এই সকলই হচ্ছে। কেন হচ্ছে? ভগবান সব জেনে জীবকে কষ্ট কেন দিচ্ছেন, এগুলি তাহার একটি লীলা। এই জন্য তিনি বললেন যে সে যদি ঘরে আগুন লেগে যায়, তাহলে ওই কারণ দেখো না, আগে আগুনটাকে নিবাও, তারপরে কানে দেখবে। ঘরেতে আগুন লেগে গেল, বাড়ির মালিক বলছে ভাই আগুন কিরকম লাগলো? নিশ্চিত কেউ বিড়ি ফেলেছে, কেউ হয়তো লাগিয়ে দিয়েছে, কোন শত্রু লাগিয়ে দিয়েছে, কি কিছু হয়েছে। অনুসন্ধানের ঘর আর দাউ দাউ করে চল, যত যত আবার প্রায় পুড়ে এসেছে। উনি কারণ অনুসন্ধান করতে থেকে গেলেন আর এদিকে ঘর সব জট। এই জন্য সাধু গুরু বৈষ্ণব যা বলছে ওই পর্যন্ত তুমি বুঝো, এখন ঘরের আগুন নিভাও, মায়া কিরকম ভাবে যাবে, আমি কৃষ্ণ সেবাতে কিরকম প্রবেশ করব, এই তুই আমাদের বিচার বিচার করে দিয়ে হরিভজন। এই জন্য বলছেন এই শ্লোকেতে চেত দর্পণ, জীব যখন বদ্ধ হয়েছে এই জগতে আসবে, তখন তার স্বরূপ দু রকমের শরীরের দ্বারা, একটা হচ্ছে মহত্তত্ত্ব, ওই মহত্তত্ত্ব ক্রমশ ঘনীভূত আরো হয়ে মহত্তত্ত্ব অহংকার মন এবং বুদ্ধি এই চারটি মিলিত হয়ে একটি সূক্ষ্ম শরীর দ্বারা প্রথমে মায়ার সবচেয়ে প্রথম এবং সব থেকে সূক্ষ্ম সূক্ষ্ম আতি সূক্ষ্ম যার মধ্যে আত্মহত্যা দেখা যায় কিন্তু স্পর্শ করতে পারা যায় না, এ হচ্ছে মহত্তত্ত্ব। জীবের প্রথম ঝিল্লি হচ্ছে এই মহত্তত্ত্ব, ওটাকে চিত্ত বলে। তারপরে ওইটি যখন ঘনীভূত হলো তখন অহংকার, এই অহংকারটাও আবার তিন রকমের রাজস তৈজস বৈকার। এ তো করা যাও কি সব শরীর এইগুলি হচ্ছে সূক্ষ্ম শরীর, আর তারপরে স্থূল শরীর হয়ে গেল, তখন ওই ক্ষিতি অপ্তেজ মধ্যম, আর তাহার বিকার হয়ে কি হলো পঞ্চমাত্রা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই সবগুলি মিলিত হয়ে জীবের স্থূল শরীর হয়ে আবদ্ধ হয়ে গেল। দেখলো যে সূক্ষ্ম শরীর দ্বারা ভোগ হবে না, এই জন্য স্থূল শরীর করে দিয়ে ত্রিতাপ দ্বারা স্তব্ধ করে দিয়ে তার বৈমুখতা দূর করবার জন্য কৃপাবশ ভগবানের ইচ্ছাতে মায়া, মায়াও অপন কৃপা আমাদের এছাড়া কোন উদ্ধার হওয়ার পথ নাই। যখন ছেলে দুর্দান্ত হয়ে উঠে তখন পিতা এক চড় দিয়ে দেয়, তখন যে সে তালটা মারবে তখন সে এইরকম ভাবে সে জীব এই ত্রিতাপ কষ্ট ভোগ করছে মায়া। এই জীবের উপরে যে লেগে আছে স্থূল শরীর এবং তার ভিতরে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরের মধ্যে এখন আমাদের হচ্ছে মন প্রধান যাকে বলে চিত্ত, ওইটি তার সূক্ষ্ম অবস্থাতে মহত্ব, ওর উপরে যে এই সবগুলি ময়লা লেগে আছে, ওই ময়লাটা যদি সরে যায় তাহলে ভগবানকে আর একটু দর্শন ইত্যাদি বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে আমি হয়ে রবি কিন্তু আমি মুক্ত হয় নাই। এই দূর না হওয়া যখন শুদ্ধ মন হবে তখন বোতলের মধ্যে কোন একটা জিনিস থাকে, একটা কাঁচে আড়ালে একটা জিনিস থাকে, আলমারির ভিতরে বই নাম টাম বলতে পারি এই অমুক বই দেখতে পাওয়া যায় কিন্তু হাত ধরে দাহ করা যায় ওই কাঁচটা আছে ওই রকম হয়ে। এই বলছেন যে চিত্তরূপে যে ময়লা লেগে আছে, ময়লা কি ওই অবিদ্যাই বলো, অবিদ্যা মানে কৃষ্ণকে না জানার নাম হচ্ছে কৃষ্ণ বলি সেই জীব অনাদিময় অতএব মায়া কারে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান ইচ্ছা করে নিকটস্থ মায়া কারে এই সাপাচ্ছে পিসাচ্ছি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব মায়াগ্রস্ত আমরা কি কত রকমের কামনা বিকামনা এসব এখন প্রথম আমাদের কি কর্তব্য, এখন যে গৌণ কর্তব্য ওইটি মুখ্য কর্তব্য হয়ে গেছে, মুখ্য কর্তব্যটা আমাদের এখন প্রথমে শরীরটাকে ঠিক রেখে খাওয়া দাওয়া তারপর সব ঠিক রেখে পারের সময় যখন আমি তখন ভগবৎ ভজন করে এই বদ্ধ জীব কত গৌণ জীবেরটা একেবারেতে নাই একেবারে ডুবে আছে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই সকল বিচার করেছেন চৈতন্য শিক্ষামৃত অত্যন্ত স্থূল জীব তারপরে বিকশিত জি, বিকশিত জি, হ্যাঁ মুখলিত জি,
পূর্ণ বিকশিত,
পূর্ণ বিকশিত, এইসবগুলি বিচার। এইগুলি বলছেন যে সে এই জীবস্বরূপে এই সংসারে এইসবগুলি ময়লা যত রকমের চিত্তরূপী দর্পণ মার্জন হয়ে যায়। কিসে? ওই কৃষ্ণনাম দ্বারা। কিন্তু কোন কৃষ্ণনাম দ্বারা? প্রথমে সাধু সঙ্গ, তারপরে তার নিকট একটা সঙ্গ হয়ে একটু সংসার হলো, তারপরে গুরু পদাশ্রয় হয়, শুদ্ধ গুরু পদাশ্রয় হলো সদ্গুরু, তারপরে তিনি ভজন শিক্ষা ইত্যাদি দিবেন, ভজন শিক্ষা দিয়ে সম্বন্ধ করেন একটু রেখে, তারপরে হরি নাম তখন তাহা সব অবিদ্যা ইত্যাদি সব ধীরে ধীরে দূর, একেবারে দূর হবে না। বহু দেশ বর্তনী ইত্যাদি এইসবগুলি জয় বর্ণন করেছেন ওই রকম ভাবে। চিত্ত দর্পণ মার্জন, চিত্ত দর্পণ মার্জন হয়ে গেলে দর্পণের মধ্যে যেরকম হচ্ছে ময়লা থাকলে রূপ দেখা যায় না, যখন ময়লা দূর হয়ে গেল তখন নিজের রূপ দেখা যাচ্ছে, কিন্তু দর্পণের মধ্যে যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে উঠা আমি নই, আমি কি, আমি কোথায় আছি, কায়াদি কোথায়, ওটা তো ছায়া দেখা যাচ্ছে। তবে ওর মধ্যে দেখা যাবে যে কত সুন্দর লোভনীয় রূপ আছে, ওটা দেখা যাবে। সে তো দর্পণ মার্জন, এইটি প্রথম তাহার ধারণা। যত রকমের অবিদ্যা ইত্যাদি আছে সব দূর হয়ে যে তার রুচি কর্মে কর্মে এদিকে আসে। ভাও মহা দাবাগ্নি নির্বাণ আরম্ভ করলো ভজন, ওই রকম চিত্তরূপী দর্পণ মার্জন। এখন দেখলো যে সে আগুন কোথায় লেগেছে, চিত্রূপী দর্পণ না মার্জন হলে শুকরগুলি দেখবে যে আমি বিষ্ঠা খাচ্ছি, আমি অপবিত্র, আর মলমূত্রের মধ্যে আমি স্নান করছি, এটা বুঝে কি, ওটা তো বুঝবে না। ওই রকমের আমরা যে এই অখাদ্য কুখাদ্য খাচ্ছি, আমরা কোথায় আছি, চিত্ত দর্পণ না মার্জিত হলে ওটা বুঝতে পারে। আমাদের সব রকম সব কিছু প্রত্যাগ করে দিয়ে চিত্ত দর্পণ মার্জন করে দিয়ে এইসব নিজেটা দেখা উচিত। যদি অন্যদিকে আমরা দেখি বিচার করি তাহলে আমাদের সময় নষ্ট হয়ে যাবে, যেন সব রকমের যা কিছু বুদ্ধিমত্তা ইত্যাদি প্রত্যাগ করে দিয়ে নিজের ভিতরে টিকে আছে এইসব চিত্ত দর্পণ মার্জন করবার জন্য নিরন্তর হরিনাম, সাধু সঙ্গ, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি সমুদায়। দেখুন মথুরা বাসের একটা দেখুন ঝলক বাড়িতে ছিল, এই যে বর্তমানে আমরা যে সকালবেলা ভোর বেলা মঙ্গল আরতি করছি, তুলসী পরিক্রমা হয়ে যাচ্ছে, অযাচিত ভাবে ভাগবত পাঠ, অযাচিত ভাবে যে কোথায় কাজিয়ে দশ আজকে আমরা জানি, তারপরে মদন মোহন প্রবোধানন্দ সরস্বতী, তারপরে আমরা অদ্বৈত বল, তারপরে আমরা যাব অষ্টকালীয় অষ্টসপ্ত, তারপরে আমরা যাব যেখানে রাস হয়েছে
বংশীবট,
বংশীবট সেবাকুঞ্জেতে যাব, নিধুবনেতে যাব, গোবিন্দ গোপীনাথের দর্শন কত সহজ ভাব, ইচ্ছা না থাকলেও অত লোক যখন যাচ্ছে কীর্তন করতে তখন একটা ভিতরে ভিতরে যে একলা যা তো আমি দেখি আর কত আনন্দ হয়, আর কত কি, আর ওখানকার মহাত্ম যে বাবার জন্মে যে সমস্ত গুলি শুনি নাই ওই অনায়াসে এগুলো স্মরণ করা, কোথাও শাস্ত্রীতে কোথায় কোথায় কি আছে, আর একত্র করে তাহারা যেগুলি ধরে রেখেছে ওইগুলি সবগুলি উঠিয়ে রাখা অনায়াস। ওই যে বলছে না ওই যে মানে কি ওটা চেক পেয়ালা চষক, এই মুখ দ্বারা না কান দ্বারা ওটাকে যদি খুব দৃঢ় গাঢ় করণে মানে খুব শ্রদ্ধা সহকারে যদি সাবধানী পূর্বক যদি পান করে ওই যে সাধু মুখেতে তার হৃদয়ের ভিতরেতে যে সমস্ত মধুবেশ চরিত্র পীয়ূষ অশেষ অশেষ সবিতা প্রবাহিত হচ্ছে ওই সবগুলি সুযোগ হয়ে যাচ্ছে। এই কথাগুলি শুনবার এইটা বাড়ি থাকলে হতো কি? এই জন্য সাধু সঙ্গে অনায়াসে তখন সংসারী যে দাবাগুলি ক্রমে 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 সব দূর হয়ে যায়। সে আর তার চন্দ্রিকা বিতরণ এই নাম অত প্রভাবশালী। স্বয়ং কৃষ্ণ তিনি কি করেন? যেরকম হচ্ছে চন্দ্র তাহার অমৃত কিরণের দ্বারা কুমুদিনীকে প্রকাশিত করে। কুমুদিনী কোথায় আছে? জলটা কোথায়? পৃথিবীতে। হ্যাঁ, পৃথিবীতে জল। আর চন্দ্র কোথায়? কোটি কোটি মাইল দূরে আকাশে। কিন্তু তাহার কেন্দ্রের থেকে যে প্রকাশিত হচ্ছে অমৃত যে বেড়োচ্ছে ওর প্রভাবেতে এখানে কুমুদিনী আছে। কিন্তু যখনই চন্দ্রের ওটা তেল প্রভা কিরণ অমৃতময়ী তখনই প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। কোথাও দেখো কত দূর সম্বন্ধ। সূর্য কোথায়? আরো কোটি কোটি মাইল। আর কমল এই এই জড় জগৎ। হ্যাঁ, মাটি থেকে উৎপন্ন, মাটি মানে জড়। আর কোথাও আকাশেতে একেবারে সর্বোচ্চ পৃথিবী। ওইখানে সূর্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে লাল লাল কিরণ গুলি বেরোলো অমৃতময়ী, আর এখানে কমলটা ফুলে গেল। কিরকম সম্ভব? সারা রাত ফুলবে না এই কুমুদিনী? সারা দিনেতে প্রস্ফুটিত হবে না? চন্দ্রের সুন্দর জ্যোৎস্না স্নিগ্ধ জ্যোৎস্না যখনই আসবে তখনই এটা এই পৃথিবীতে মাটি থেকে যে উৎপন্ন জল এখানে কিরকম সম্বন্ধ?
যদি জল না থাকে তাহলে কি
আসবে? এখন কৃষ্ণ হচ্ছেন কোথায়? পরজগতে। কোথায়? ভূর্ব মহাসৎ সজন তপ শব্দ, তারপরে বৈতরণী নদী, তারপরে বিরজা পার করে দিয়ে ব্রহ্মলোক, তারপরে সদাশিব লোক পার করে দিয়ে মুক্তি লোক পার করে, তারপরে বৈকুণ্ঠ পার করে দিয়ে অযোধ্যা মথুরা দ্বারকা সব পার করে দিয়ে গোলোক পার করে দিয়ে গোলককে ভেদ করে দিয়ে তারপরে ওইখানে ওইখানে না। আর তার কিরণ কোথায় আসছে? পৃথিবী একেবারে নিম্ন তলেতে এসে আর তাহাকে প্রস্ফুটিত করে দিচ্ছে। ওই রকম ভাবে জীব ওই জগ পৃথিবী হচ্ছে মানে জড় অবস্থা, ওর মধ্যে আমরা পয়দা হয়েছি এই জড় শরীর। জলকে গুরুদেব, গুরুদেবকে বাদ দিয়ে যদি কুমুদিনী থাকে কিংবা ওই কমল থাকে আর উপর থেকে যদি সূর্যের কিরণ আসে তাহলে কি হবে? পুড়ে সুখে মরে যাবে, গিয়ে যাবে যদি জল না। আর যদি জলটা যত টরল টরল করবে সুন্দর স্বচ্ছ জল অবাধ জল, তার মধ্যে কমল যদি থাকে উপর থেকে যত তীব্র সূর্য পড়ুক না কেন আর তার মধ্যে সুগন্ধ সৌরভ মৃদুতা সমস্ত যত রকমের গুণ আছে তার মধ্যে এই জন্য এইগুলি সম্বন্ধ ওখানে আছে। কোথায়? আকাশে কোটি কোটি মাইল দূর এখানে প্রকাশ এসে যাচ্ছে তার ফিরে যাচ্ছে। ওই রকম চন্দ্র অত দূর কিন্তু তার স্নিগ্ধ মধুর অমৃতময় জ্যোৎস্নারূপী যে কিরণগুলি এইখানে যেরকম প্রস্ফুটিত করে দিচ্ছে ওই নামরূপী চন্দ্র তাহার কিরণগুলি বিতরণ করেন গুরুদেবের মাধ্যমেতে বৈষ্ণবগণের মাধ্যমেতে। তখন জীবের সমস্ত রকমের কল্যাণগুলি রূপী ফুলগুলি প্রকাশ হয়ে যায়। এখন পর্যন্ত আমাদের কুমুদ একনবিক সংকুচিত আছে, ফুলেনি। যখন গুরুদেবের এইরকম হচ্ছে কৃপা মাধ্যমে সে যখন ভগবত কৃপা ভগবান নাম কীর্তন করা যাবে তখন সে চন্দ্রিকা বিতরণ এই বিতরণকারী। তারপরে কি হবে? যত রকমের কল্যাণ হবে। প্রথমেতে গেল দুটাতে ক্লেশ মগ্নি ভক্তি ছটি পাতা, তো ছটি পাতা মানে ক্লেশ অগ্নি। হরিনাম করলে নিষ্কপট ভাবে হরিনাম করে তাহার ক্লেশ থাকবে এটা কখনো হতে পারে নিশ্চিত রূপে। তাহলে বুঝতে হবে যে আমাদের হরিনাম যে হচ্ছে উঁচু গড় হয়ে আছে। যদি ক্লেশ আছে সংসারেতে কারো স্ত্রীর প্রতি কোনো মেয়েদের প্রতি, ধনের প্রতি, প্রতিষ্ঠা প্রতি যদি আছে তাহলে তো ভাই বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য বলছেন যে ওই সেবা রূপে কোনো তাহার প্রস্ফুটিত হবে না, এই জন্য এই সবগুলি দূর করে। ভক্তি নাম করবে, কৃষ্ণ নাম কীর্তন করবে, শ্রবণ কীর্তন করবে, আর তাহার ভাবাগ্নি থাকবে, এটা কখনো সম্ভব হবে। ভক্তিবিনোদ ঠাকুর এক একটি শ্লোক দিয়ে এই সবগুলিকে তিনি বলবেন। মধুর মধুরমে তত মঙ্গলম মঙ্গলানাম সকল নিগমবল্লী সকলম চিত্তরূপম সকদপ পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া বা শ্রদ্ধা হোক, হেলা হোক, হেলা মানে তবে অপরাধ যেন না থাকে, হেলা হোক কোনো ক্ষতি না, দুরাচারী হোক কোনো ক্ষতি না। যদি তুমি কারণে অকারণে কোন বৈষ্ণব গুরু শাস্ত্র ভগবান এই সব যদি নিন্দা করে থাকো কি নিন্দা করো তাহলে ভাই মুশকিল। ও ওই যে আছে না সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাদ শ্রীপুত্রি শ্রদ্ধায় সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। এখানে বললেন টিকাতে বিশ্বনাথ চৌধুরী ঠাকুর সংস্কৃতিতে টিকা করলেন এই পায়া ওর মধ্যে যদি একটু লাগানো আছে সব কিছু হবে, ওটা হয়ে যাবে। কিন্তু যদি নিরপরাধ হয় তাহলে অপরাধ রূপী যদি হস্তি মাতা উঠে হাতি মাতা তোমার আর কিছুকে ভয় করো না করো, কিন্তু বৈষ্ণব নিন্দা বৈষ্ণব দ্বেষ যদি কোনোরকম হয়ে গেল তাহার চরণ ধরে ছো না, এটা দেখবে না যে কনিষ্ঠ অধিকারী না মধ্যম অধিকারী না উত্তম অধিকারী, এইসব বিচার করো না। নাম আশ্রয় করেছে, গুরুপাদ আশ্রয় করেছে, তাহার কোনো নিন্দা তাহার কোনো দ্বেষ মলিনতা না আসে না, এটা